বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 8 ডিসেম্বর 23 অগ্রায়ণ এবং ফার্সি 18 আজার। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এ অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতে শর্টে 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন farstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। বাহরাইন দাবি করেছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক তাদের নিরাপত্তাকে জোরদার করবে। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে রাজধানী ঢাকার বায়ু দূষণ আবারও বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন সিরিয়া হচ্ছে কৌশলগত মিত্র, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সেদেশের জনগণ ও সরকারের সঙ্গে আছে তেহরান। চীন বলেছে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ মৌলবাদ উস্কে দিচ্ছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগ, ভাস্কর্য ইস্যুতে চরমোনাই পীরের হুঁশিয়ারি। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যতদিন বেঁচে থাকব সরকারি সংস্থা বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন সিরিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সিরিয়ার জনগণ ও সরকারের পাশে থাকবে তার দেশ। তিনি আজ ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, ইরান সবসময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। ইহুদিবাদী দখলদার ও সন্ত্রাসবাদের মোকাবেলা করা ইরান ও সিরিয়ার অভিন্ন লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। সিরিয়ার ভূখণ্ডের একাংশকে দখলদার ইসরায়েলের বলে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গোলান মালভূমি সহ দখলীকৃত ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত দখলদার ইহুদিবাদীদের মোকাবেলা অব্যাহত রাখতে হবে। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ছাড়া বিশ্ব হবে নিরাপদ স্থান। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে বৈঠকে কথা বলেন আলী শামখানি। তিনি আরও বলেন, সিরিয়ার মাটিতে মার্কিন সেনাদের অবস্থানের অর্থ হচ্ছে আরব দেশটির তেল সম্পদ লুটপাট, ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে শক্তিশালী করা। তিনি বলেন, এ অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতির অবশ্যই অবসান ঘটাতে হবে। এদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে গতকাল দেখা করেন ফয়সাল মিকদাদ। এ সময় স্পিকার কলিবফ বলেন, ইহুদিবাদ ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে টেকসই নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে বিরাট বাধা। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে আবারও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক অবস্থানে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র তুর্কি আল মালকি। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের এই ড্রোনকে বাধা দিতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। তুর্কি আল মালকির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের সেনারা ড্রোন হামলা চালিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনের হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের গভীরে তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল, তবে সৌদি আরব দাবি করেছে ইয়েমেনের সবগুলো ড্রোনই তারা ভূপাতিত করেছে। ইয়েমেনের নিরপরাধ বেসামরিক জনগণের উপর সৌদি আরব ও তার মিত্ররা বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি গেরিলা ও তাদের সমর্থক সেনারা সৌদি আরবের গভীর অভ্যন্তরে পাল্টা হামলা শুরু করেছে। চীন বলেছে 2015 সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে ফিরে আসতে হবে। একই সঙ্গে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে সহযোগিতা শুরু করতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং গতকাল রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, নতুন করে ইরানকে পরমাণু আলোচনায় যুক্ত হতে হবে এবং সে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে হবে। চীনা মুখপাত্র মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতাটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। পরমাণু ইস্যুর যে কোনো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য এ সমঝোতার বাস্তবায়ন হল পূর্ব শর্ত। চুন ইং বলেন, আমরা আশা করি সব পক্ষ মনের মধ্যে বড় চিত্রটি রাখবে এবং সবসময় ধৈর্য ধরবে ও সহনশীল থাকবে। এছাড়া তাদেরকে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে একমত থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রশাসনকে এই সমঝোতায় ফিরে আসতে হবে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে। বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই, দেশে কোনো জঙ্গিবাদ নেই বলেও তিনি দাবি করেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে কোনো জঙ্গিবাদ নেই, সরকার বিভিন্ন সময় জঙ্গিবাদ দমনের নামে নাটকীয়তা করছে, বর্তমান সরকার মৌলবাদকে উস্কে দিচ্ছে। বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই, বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, করোনাকালে যখন শ্রমিকরা বেকার হয়ে পড়ছে, সেই সময় তাদের শ্রমের বিকল্প ব্যবস্থা না করে সরকার দেশের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে, সেই সাথে কৃষকদের উৎপাদিত আখ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার স্বাস্থ্যখাতে যে পরিমাণ দুর্নীতি করছে, তার কিছু অংশ কৃষি শিল্পে ব্যয় করলে তা বন্ধ করতে হতো না। দেশে বিদেশি বিনিয়োগ কমে গেছে, নেই বললেই চলে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এই নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকার যতদিন আছে, ততদিন কোনো নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা নেই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত ও আন্দোলনের অংশ হিসেবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবার ভাস্কর্য ইস্যুতে দাবি করেছেন, মূর্তি স্থাপন করে বঙ্গবন্ধুকে স্মরণ করা মানে মুসলিম রাষ্ট্রনায়ককে ইসলামের আলোকে দাফন কাফন না করে বিধর্মীয় পন্থায় তার শেষকৃত্য করার মতোই নিন্দনীয় কাজ। আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, মূর্তি বা ভাস্কর্য নিয়ে বিরাজমান পরিস্থিতিকে আমরা দেশবিরোধী অপশক্তি চক্রান্ত আকারে দেখছে। বঙ্গবন্ধু কখনোই ভাস্কর্যের পক্ষে ছিলেন না বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত আরও 32 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও 2,202 জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত 4,81,945 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন বেঁচে থাকব সরকারি সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তিনি আজ রানীগঞ্জে এক কর্মসূচিতে মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন বেঁচে থাকব সরকারি সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তিনি আজ মঙ্গলবার রানীগঞ্জে এক কর্মসূচিতে ওই মন্তব্য করেন। ভারতের কেন্দ্রীয় সরকার ইসিএল, রেলওয়ে, বিএসএনএল এর মতো সংস্থা বেসরকারীকরণ করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। এ প্রসঙ্গে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিত্তরঞ্জন লোকোমোটিভ বন্ধ করে দিতে চাচ্ছেন, আমি বাঁচিয়েছিলাম এই সংস্থাকে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই চিত্তরঞ্জনকে বেঁচে দিতে চাচ্ছে, রেল, সেল, ইসিএল, বিএসএনএল বেসরকারীকরণ করে দিতে চাচ্ছে। মমতা বলেন, যতদিন বেঁচে থাকব বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই চলবে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সংস্থা ডিপিএল বন্ধ হয়ে রয়েছে। মমতার বক্তব্য, 11 মাস ডিপিএল বন্ধ থাকলেও রাজ্য সরকার মাইনে বন্ধ করেনি। বিজেপিকে টার্গেট করে তাদের বিরুদ্ধে নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, নির্বাচনের সময় দেখবেন বাইরের অনেক গুন্ডারা আসবে, টাকা নিয়ে আসবে, আপনাদের টাকা দেবে, কিন্তু 5,000 টাকা দিয়ে কি সংসার চলবে, সারা বছর চলবে? ওরা কিন্তু ভোট হয়ে গেলে পালিয়ে যাবে, আপনাদের বোকা বানিয়ে চলে যাবে দিল্লিতে। আমি মনে করি টাকা দিয়ে বাংলার মানুষকে কেনা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের সম্পর্কে বলেন, ওনারা এসে বাংলায় ভাগাভাগি করতে চাচ্ছে, এরা বাংলায় জাতীয় নাগরিক পঞ্জী এনআরসি করতে চায়, বাংলাকে কোনোভাবে গুজরাট হতে দেব না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। যুক্তরাজ্যে আজ থেকে করোনা ভাইরাসের টিকা সাধারণ মানুষের উপর প্রয়োগ শুরু হয়েছে। 90 বছর বয়সী এক নারী প্রথম এই টিকাটি গ্রহণ করেছেন। এর আগে রাশিয়া নিজেদের উদ্ভাবিত টিকা সাধারণ মানুষকে দেয়া শুরু করে। সম্প্রতি ফাইজার এবং বায়োএনটেকের উদ্ভাবিত টিকাটি অনুমোদন করেছে যুক্তরাজ্য। আজ যুক্তরাজ্যের কনভেন্ট্রি শহরের সিটি হাসপাতালে স্থানীয় সময় সকাল 6:30 মার্গারেট কিনার নামে 90 বছর বয়সী এক নারী টিকাটি গ্রহণ করেন। হাসপাতালে এক নার্স তাকে টিকাটি দেন। বয়স্ক হিসেবে অগ্রাধিকার পাওয়ায় টিকাটি গ্রহণের সুযোগ পান তিনি। কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শেখ আল খালিদ আহমদ আল সাবাকে পুনরায় মনোনয়ন দিয়েছেন। দেশটির পার্লামেন্ট নির্বাচনের পর আজ এই মনোনয়ন দেওয়া হল। মন্ত্রিসভার সদস্যদের মনোনীত করতে শেখ সাবাকে নির্দেশ দিয়েছেন শেখ নওয়াফ। রাষ্ট্রীয় বিষয়ে কুয়েতের আমিরের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে সাম্প্রতিক নির্বাচনে বিরোধীদের অবস্থান শক্তিশালী হয়েছে। 2019 সালে প্রথমবার প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার আগে শেখ সাবা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2011 সাল থেকে তিনি মন্ত্রী ছিলেন। কুয়েতের 50 সদস্যের পার্লামেন্ট নির্বাচনে বিরোধী পক্ষের জোট বিজয়ী হয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন 29 জন নারী প্রার্থী, কিন্তু তাদের কেউই জিততে পারেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ বলেছেন, আঞ্চলিক বিষয় নিয়ে পশ্চিমা কোনো দেশের সঙ্গে আলোচনা করবে না তেহরান, তবে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলোচনার দরজা একেবারেই উন্মুক্ত। পশ্চিমাদের হস্তক্ষেপমূলক দৃষ্টিভঙ্গির কারণে এ বিষয়ে ইরান আলোচনা করবে না বলে জানান জাওয়াজ জারিফ। তিনি এক টুইটার অ্যাকাউন্টে আরবি ভাষায় দেয়া পোস্টে লেখেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছু প্রতিবেশী দেশ পশ্চিমাদেরকে বলছে যে ইরানের সঙ্গে সংলাপ প্রক্রিয়ায় তারা যুক্ত হতে চায়। আঞ্চলিক বিষয় নিয়ে আমরা পশ্চিমাদের সঙ্গে আলোচনা করব না, কারণ প্রধান সমস্যা হচ্ছে তাদের হস্তক্ষেপ, কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় আমরা সবসময় প্রস্তুত আছি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাহরাইনের রাজধানী মানামায় তিন দিনের ১৬তম মানামা সম্মেলন শেষ হয়েছে। বাহরাইনে অনুষ্ঠিত এই সম্মেলনের অন্যতম লক্ষ্য ছিল দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরব দেশগুলোর উদ্যোগের প্রতি সমর্থন জানানো। আজকের দৃষ্টিপাতের প্রথমে এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
বাহরাইনের রাজধানী মানামায় তিন দিনের ১৬তম মানামা সম্মেলন শেষ হল। নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি এবং কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা তাদেরই আগ্রাসন ও হস্তক্ষেপের কারণে সৃষ্ট ইয়েমেনে মানবিক বিপর্যয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলেন। এমন সময় তারা এ আহ্বান জানালেন যখন সমগ্র পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তাহীনতা সৃষ্টিতে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করেছে। এ প্রসঙ্গে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ৬ বছর ধরে চলা আগ্রাসন, সিরিয়ায় উগ্র আইএস সন্ত্রাসীদের প্রতি রিয়াদের অব্যাহত সমর্থন, কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও এদেশটির উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করা যায়। বাহরাইনে অনুষ্ঠিত এই সম্মেলনের আরেকটি লক্ষ্য ছিল দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরব দেশগুলোর উদ্যোগের প্রতি সমর্থন জানানো। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবারও আগ্রাসী ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য কল্যাণকর বলে মন্তব্য করেছেন। তিনি এও দাবি করেন, মানামা ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের চেষ্টা করছে। এমন সময় তিনি এসব দাবি করলেন যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বর আগ্রাসন ও সহিংসতার মাত্রা বহুগুণে বেড়েছে। মানামা সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসির অভ্যন্তরীণ মতবিরোধ নিরসনের জন্য। মূলত এই সম্মেলন অনুষ্ঠিত হলেও এই মতবিরোধ এখনও অব্যাহত রয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে আসবেন বলে আমরা আশা করি। তার এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সৌদি গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান তুর্কি ফয়সাল। তিনি এই অঞ্চলের দেশগুলোতে হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, মানামা সম্মেলনে নিরাপত্তা ও রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সাফল্য আসেনি, বরং অন্য সব কিছুর চাইতে এখানে আরব রাজাবাদশাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। রাজধানী ঢাকার দূষণ আবারও বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, বায়ু দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার একটি হচ্ছে বাংলাদেশ। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আব্দুর রহমান খানের একটি।
ঢাকায় বায়ু দূষণ আবারও বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেছে। আজ মঙ্গলবার দুপুরে এই মাত্রা রেকর্ড করা হয়েছে ১৮৩, যার অর্থ হচ্ছে এ সময় বাইরের বাতাসে বের হলে বা বাড়িতে জানলা খুলে রাখলেও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞগণ বলছেন, শীতকালের শুষ্ক আবহাওয়া, বাতাসে প্রবাহ না থাকা এবং হালকা থেকে মাঝারি কুয়াশার সৃষ্টি হওয়ার কারণে বাতাসে ধুলিকণার পরিমাণ বেড়ে গেছে। এর সাথে যুক্ত হয়েছে রাজধানীতে নানা নির্মাণ কাজের জন্য খোঁড়াখুঁড়ি আর ভাঙ্গাচুরার কাজ। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজুয়ালের সূচক অনুযায়ী গতকাল সোমবার ঢাকার বায়ু দূষণ ২৬৯ মানমাত্রায় উঠে বিশ্বের এক নম্বরে অবস্থান করছিল। রোববারে তা ছিল ২৮৩। বিশেষজ্ঞদের মতে এ মানমাত্রা খুবই অস্বাস্থ্যকর। হাইকোর্ট সম্প্রতি এক আদেশে ঢাকার বায়ু দূষণ কমিয়ে আনতে ৯ দফা নির্দেশনা দিয়েছে। এখন এসব নির্দেশনা বাস্তবায়ন করার কথা সংশ্লিষ্ট সরকারি বিভাগের। এ প্রসঙ্গে পরিবেশবাদী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ রেডিও তেহরানকে বলেছেন,
বায়ু দূষণের শহর হিসেবে সর্বোচ্চ স্থানে যাওয়ার ঘটনা গত বছরও ঘটেছিল, আমরা পদক্ষেপ নেওয়ার পরে সেটা নিয়ন্ত্রণে কিছুটা এসেছিল। আবার এখন এই একই অবস্থা হওয়ার প্রেক্ষিতে মিডিয়ার যে রিপোর্ট সেটার প্রেক্ষিতে আমরা আদালতে আবার গিয়েছি। আদালত সম্ভবত গত সপ্তাহে কয়েকদিন আগেই আদেশ দিয়েছেন যে ওই 9 দফা কার্যকরী করে তাদেরকে আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য এফিডেভিট করে। এই আদেশ নির্দেশনা হাইকোর্ট দিয়েছেন, কিন্তু হাইকোর্টের বিচারকরা কিন্তু সরাসরি ফিল্ডে গিয়ে ওটা নিয়ন্ত্রণ করবেন না। নিয়ন্ত্রণ করার দায়িত্বটা হলো প্রশাসনের, এবং প্রশাসনের এটা দায়িত্ব এবং কর্তব্য, এবং সেটা যদি তারা না করে তাহলে সেটা আদালত অবমাননা হবে।
এ প্রসঙ্গে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর কামরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে বলেছেন, ঢাকায় ঘিঞ্জি পরিবেশের কারণে বাতাস চারিদিকে ছড়াতে পারে না, এতে বাতাসে ধুলিকণার উপস্থিতি ভারী হচ্ছে। এছাড়া ফিটনেস বিহীন গাড়ি অধিক মাত্রায় কার্বন উৎপাদন করছে, বস্তি এলাকায় কাঠের চুলায় সৃষ্টি ধোঁয়া আরেক দফা বাতাসকে ভারী করছে। বিশ্বব্যাংকের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার একটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে প্রতিবছর যত মানুষের মৃত্যু হয় তার 28% মারা যায় পরিবেশ দূষণজনিত অসুখ বিসুখের কারণে।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, সিরিয়া হচ্ছে কৌশলগত মিত্র, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সেদেশের জনগণের পাশে থাকবে তেহরান। চীন বলেছে, 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে ফিরে আসতে হবে। আওয়ামী লীগ মৌলবাদ উস্কে দিচ্ছে বলে বিএনপি মহাসচিবের দাবি, ভাস্কর্য ইস্যুতে চরমোনাই পীরের হুঁশিয়ারি। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যতদিন বেঁচে থাকব সরকারি সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। শ্রোতা বন্ধুরা, এর সাথে বিদায় নিতে হচ্ছে আমাদের আজকের রাতের অধিবেশন থেকে। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এবং আমাদের আগামীকালের অধিবেশনেও সঙ্গ দিন, এ প্রত্যাশা রইল। খোদা হাফেজ। Thank you.